আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন বিপ্লবীর জীবন নিয়ে আলোচনা করব। জন্মগ্রহণ করেছিলেন এই বাংলায় 133 বছর আগে এই মার্চ মাসে 22 তারিখ। জন্মসূত্রের নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি সংস্কারের বৃত্ত যেমন ভেঙেছিলেন, তেমনি 133 বছর আগে, যখন পৃথিবী কিন্তু গ্লোবাল ভিলেজ হয়নি, এখন তো পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া কোনো বিষয় না, কিন্তু সেই সময়ে এত সহজ ছিল না এবং পৃথিবীটা খুব কঠিন ছিল বাঙালির জন্যে, ভারতবাসীর জন্যে, কারণ আমরা তখন ইংরেজদের গোলাম ছিলাম। তো নরেন্দ্রনাথ ছোটবেলায় বৃত্ত ভাঙলেন, বর্ণবাদের বৃত্ত, এবং তারপরে ইংরেজদের বিরুদ্ধে পরাধীনতার বৃত্ত ভাঙার সংগ্রামে নেমে পড়লেন। উনি যখন কিশোর বলা যায়, মানে 20 শতাব্দীর প্রথম দশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তাল যখন, তখন এই বাংলা ছিল সশস্ত্র মুক্তি সংগ্রামের ঘাঁটি। ইংরেজরা বাঙালিদের ভয় পেত তখন সবচেয়ে বেশি, এবং সেই সময় অরবিন্দ ঘোষ, তার অনুশীলন সমিতি, যুগান্তর, বাঘা যতীন, এদের সবার সাথেই নরেন্দ্রর যোগাযোগ ছিল। তো নরেন্দ্রনাথ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে, যেটা এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রকৌশল এবং রসায়ন শাস্ত্রে পড়ার সময় বিপ্লবী হয়ে গেলেন। পুরোদস্তুর দলবল নিয়ে সুন্দরবনে চলে গেলেন বোমা তৈরি এবং গুলি চালনার প্রশিক্ষণের জন্য। 23 বছর যখন তার বয়স, প্রথম গ্রেফতার হন এবং জেলখানায় বসে বাঘা যতীনের সাথে সারা ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেন। কারামুক্তির পরে তিনি সন্ন্যাসের বেশ ধারণ করলেন এবং জায়গায় জায়গায় বিপ্লবী সংগঠন গড়ে তুললেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। এরপরে বাংলার বিপ্লবী যারা ছিলেন, তারা জার্মান সহায়তায় ভারতবর্ষকে স্বাধীন করার পরিকল্পনা করলেন এবং জার্মান সরকারের সাথে আলোচনা করার উদ্দেশ্যে তিনি ছদ্মবেশে ইন্দোনেশিয়ায় জাকার্তায় চলে গেলেন। নরেন্দ্র হয়ে গেলেন চার্লস মার্টিন। সেখানে জার্মান দূতাবাস কোনোভাবেই সহযোগিতা করল না, সেখান থেকে তিনি চলে গেলেন জাপানে বিমানে না, নৌপথে। তখন বিপ্লবী রাসবিহারী বসু জাপানে ছিলেন, তার সহায়তায় তিনি গেলেন চীনের প্রথম প্রেসিডেন্ট সান ইয়াতসেনের সাথে। ঠিক হলো যে আসাম সীমান্তে জার্মান গোলা বারুদ হস্তান্তর করা হবে। নরেন্দ্র টোকিও থেকে বেজিং গেলেন জার্মান রাষ্ট্রদূতের সাথে চুক্তি করার জন্য। রাষ্ট্রদূত প্রস্তাব করলেন যে এইখানে হবে না, চুক্তি স্বাক্ষর করতে হলে বার্লিনে যেতে হবে। কত ঘোর প্যাঁচেস, কোথেকে কোথায় গিয়েছেন, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে জাপান, জাপান থেকে চীন, চীন থেকে এখন যেতে হবে বার্লিনে। জার্মান এম্বাসি পাসপোর্টের ব্যবস্থা করলো, তুমি জার্মান হয়ে গেলেন নাকি। তখন তার নতুন নাম হলো ফাদার চার্লস মার্টিন। তিনি আমেরিকা হয়ে ফ্রান্সে যাবেন নটরডেম বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনার জন্য, উচ্চতর পড়াশোনার জন্য। মালয়েশিয়া, ফিলিপাইন, কোরিয়া হয়ে জুন মাসে তিনি পৌঁছলেন আমেরিকার সান ফ্রান্সিসকোতে। মানে আসলে খুব রোমান্টিক লাইফ, সন্ন্যাসী ছিলেন, ফাদার হয়ে গেছেন। তো নামার পরে সান ফ্রান্সিসকোর খবরের কাগজে দেখলেন বড় বড় করে ছাপা হলো যে একজন বিপজ্জনক হিন্দু বিপ্লবী ও জার্মান গুপ্তচর আমেরিকায় ঢুকে পড়েছে। বুঝছেন কি অবস্থা আজকে। নরেন্দ্রনাথ তাড়াতাড়ি হোটেল ছেড়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, উঠলেন এক বাঙালি অধ্যাপকের বাড়িতে, তার পরামর্শে নাম বদলালেন। আর চার্লস মার্টিন থেকে লাভ নেই, তার নাম বদলাতে হবে মানবেন্দ্রনাথ রায় হলেন, এম এন রায়। এবং এই এম এন রায় নামেই তিনি বিখ্যাত হন এবং জীবনের সফল অধ্যায় শুরু হয়। আসলে নাম পরিবর্তনের সাথে অনেক সময় ওই জীবনের নামে নামে জমে টানে আর কি, আবার নামে নামে ভাগ্য টানে আর কি। নামের যে একটা প্রভাব, যে কারণে রসুল্লাহ ইসলামে হাদিস হচ্ছে যে সন্তানের প্রতি মা বাবার যে চারটা কর্তব্য, তার মধ্যে প্রথম হচ্ছে তার জন্য একটা সুন্দর নাম রাখা। এই যে আমরা সময় খেদি পেঁচি, তারপরে কি বল্টু পল্টু, এই ধরনের নাম কখনো রাখবেন না। নাম যদি বল্টু রাখেন সে তো বল্টুই হয়ে যাবে, নাম যদি পটল রাখেন তো সে কি করবে, সে পটল তুলবে আর কি। তো নাম সবসময় সুন্দর নাম রাখবেন সন্তানের জন্য, এটা হচ্ছে খুব বড় কর্তব্য আর কি। এবং এম এন রায় পরবর্তী সময় তার স্মৃতিকথায় লেখেন যে এইভাবেই আমার পুনর্জন্ম ঘটে এবং এই নাম আমাকে ব্যর্থ অতীত থেকে রোমান্টিক এবং কৃতিত্বপূর্ণ ভবিষ্যতের দিকে নিয়ে যায় আর কি, এম এন রায় আর কি। এবং নাম চেঞ্জ করেই তিনি সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের মেয়ে ইভলিনকে বিয়ে করে ফেলেন আর কি। এবং ইভলিন রাজনৈতিকভাবে বিশ্বস্ত ছায়াসঙ্গী হয়ে যান। অবশ্য যেহেতু সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, অতএব তার তো একটা রাজনৈতিক প্রভাব তো আছে। প্রভাবশালী শ্বশুরের ক্ষোভে পড়ে গেলেন তিনি আর কি, যে আমার মেয়েকে মানে শ্বেতাঙ্গদের দৃষ্টিতে তো অন্য চামড়ার যারা আর কি, তারা তো দ্বিতীয় শ্রেণীর মানুষ আর কি। তিনি স্ত্রীকে নিয়ে পাড়ি জমালেন নিউ ইয়র্কে, সেখানে সমাজ বিপ্লবীদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে এবং সোশ্যালিস্ট ধ্যান ধারণার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং গভীরভাবে সেখানে মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা শুরু করেন। তবে সেখানেও থাকতে পারলেন না। 1917 সালে যখন আমেরিকা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, তখন এম এন রায় যেহেতু জার্মান পাসপোর্ট নিয়ে গিয়েছেন সেখানে, তাকে আবার ওখান থেকে পালিয়ে যেতে হলো। এবার একা পালান নেই, পালালেন স্ত্রীকে সহ, চলে গেলেন মেক্সিকোতে এবং সেখানকার রাজনীতির সাথে খুব দ্রুত মিশে গেলেন। আপনি দেখেন আসলে জীবন, তিনি স্প্যানিশ ভাষা শিখে ফেললেন এবং পত্রিকা লেখালেখি শুরু করলেন, এর মধ্যে ফরাসি এবং জার্মান ভাষাও শিখে নিলেন। এম এন রায় 17টা ভাষা, তিনি শুধু বিপ্লবী ছিলেন না, ভাষাবিদও বলা যায় যে একজন মানুষ 17টা ভাষা জানে। এবং অল্প সময়ের মধ্যেই মেক্সিকোর বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদদের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে এবং মেক্সিকোতে মার্কিন আগ্রাসনের মোকাবেলায় তিনি 1917 সালে সোশ্যালিস্ট পার্টি গড়ে তোলেন। সেখানে শ্রমজীবী এবং মেহনতি মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্যে তিনি এই পার্টির যে ম্যানিফেস্টো রচনা করেন, তুমুল আলোড়ন সৃষ্টি হয় এবং 1919 সালে সোশ্যালিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির রূপ নেয় এবং সর্বসম্মতিক্রমে এম এন রায় এই পার্টির ফার্স্ট সেক্রেটারি হলেন। সোভিয়েত ইউনিয়নের পরে তখন পৃথিবীর প্রথম কমিউনিস্ট পার্টি আমেরিকাতে, এটা হচ্ছে মেক্সিকান কমিউনিস্ট পার্টি, এবং তারা বিপ্লব করে ফেলেন। যদিও বিপ্লব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ আসলে বিপ্লব যদি ভিতর থেকে না আসে, কিছু মানুষ রক্তাক্ত বিপ্লব করে এটাকে তারা ধরে রাখতে পারে না। তো সোভিয়েত ইউনিয়নের বাইরে প্রথম যে বিপ্লব হলো, যদিও সে বিপ্লব সফল হয়নি এবং দীর্ঘস্থায়ী হয়নি, সেই বিপ্লবের নেতা ছিলেন এম এন রায়, বাঙালি এম এন রায়। তখন সোভিয়েত ইউনিয়নে লেনিন হচ্ছেন বিপ্লবের নেতা। মেক্সিকো এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলো এবং উচ্ছ্বসিত লেনিন 1920 সালে মস্কোতে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির প্রথম ওয়ার্ল্ড কংগ্রেস, কামিং ট্রান বলা হতো এটাকে, এম এন রায়কে আমন্ত্রণ জানালেন এবং তিনি মস্কোতে গেলেন। আপনি দেখেন একজন মানুষ আমরা খালি নিশ্চয়তা খুঁজি আর কি, সিকিউরিটি খুঁজি আর কি, যে পরে আমার কি হবে আর কি, এমন রয়। ভারত থেকে যখন বেরিয়েছিলেন টাকা পয়সা নিয়ে যেতে পেরেছিলেন, যে টাকার বান্ডেল নিয়ে গিয়েছি, কারণ উনি তো কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন নাই, কোনো সাম্রাজ্যবাদী স্বার্থকে রিপ্রেজেন্ট করেন নাই, যতটুকু সম্ভব মিনিমাম নিয়ে বেরিয়েছেন, গিয়েছেন জাকার্তা, জাকার্তা থেকে আবার জাপান, জাপান থেকে চীন, চীন থেকে আমেরিকাতে গেলেন, গিয়ে যে তাকে খোঁজা হচ্ছে আর কি, খোঁজা হচ্ছে কিন্তু কোনো ভয় ডর নাই আর কি। ওখান থেকে শুধু সরে গিয়ে ওখানকার ইউনিভার্সিটির প্রেসিডেন্টের মেয়েকে বিয়ে করে ফেললেন, এবং তারপরে একা পালালেন, নাম স্ত্রীকে নিয়ে পালালেন আর কি, এবং মেক্সিকোতে গিয়ে বিপ্লব করে ফেললেন, এবং সেখান থেকে মস্কো, লেনিনের মতন বিপ্লবী আর কি। লেনিন তখন হচ্ছেন সারা বিশ্বের কমিউনিস্ট পার্টির প্রধান এবং সোভিয়েত ইউনিয়নের প্রধান 1920। সেখানে গিয়ে লেনিন যে তত্ত্ব দিচ্ছেন কমিউনিস্ট পার্টির বিশ্ব কংগ্রেসে, এমএন রয় বিকল্প তত্ত্ব উপস্থাপন করলেন, চিন্তা করবেন যে যেখানে লেনিনের থিসিসের উপরে আরেকটা পাল্টা থিসিস প্লেস করা, কতটা জ্ঞান, কতটা গভীরতা থাকলে এটা সম্ভব। যেখানে পুরো সোভিয়েত ইউনিয়নে লেনিনের সাথে ভিন্নমত পোষণ করার সাহস কেউ করত না, সেখানে বাঙালি এমএন রয় সাহস করে প্লেস করলেন, এটা নিয়ে আলোচনা হলো, এবং কংগ্রেস দুটো তত্ত্বকেই গ্রহণ করল তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে। এবং এমএন রয় বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী এশীয় সদস্য হিসেবে গণ্য হলেন। তখনও চীনের কমিউনিস্ট পার্টি সেইভাবে আসে নাই, এবং তিনি বিশের দশকের পুরোটাই কমিউনিস্ট পার্টির এশীয় প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী প্রতিনিধি ছিলেন, এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনালের কমিনটার্নের এশিয়ান ব্যুরোর দায়িত্ব তিনি পান। এরপরে তার মিশন ছিল উজবেকিস্তান, দুই ট্রেন ভর্তি অস্ত্রশস্ত্র, সাজোয়া গাড়ি, রসদ সব নিয়ে তিনি তাশখান্দে যান। তখন উজবেকিস্তানের কেন্দ্র ছিল বুখারার, বুখারার আমির উজবেকিস্তান শাসন করতেন, আমিরের যে স্বৈরাচারী শাসন উচ্ছেদে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মধ্য এশিয়া যাওয়ার পরে যেহেতু উজবেকিস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, স্বাভাবিকভাবেই তিনি ইসলামের প্রতি আগ্রহী হলেন, ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করলেন। তখন বিশের দশকে আমাদের ভারতবর্ষে অসহযোগ আন্দোলন এবং এর পাশাপাশি খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন ছিল গান্ধীজির আর খেলাফত আন্দোলন ছিল মওলানা মোহাম্মদ আলী শওকত আলীর, এবং অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল অধ্যায় ছিল। খেলাফত আন্দোলন হয়েছিল এও মজার আর কি, মানে ভারতবর্ষের লোকজন বিশেষত মুসলমানরা বাইরের ব্যাপারে সবসময় আগ্রহী ছিল। খেলাফত আন্দোলনটা হচ্ছে তুরস্কের উসমানিয়া খেলাফত প্রথম বিশ্বযুদ্ধের পরে, তুরস্ক ছিল জার্মান পক্ষে, জার্মানরা যখন পরাজিত হলো তখন তুরস্কের অবস্থাও একই রকম, তুরস্কের বিভিন্ন জায়গা ইংরেজরা দখল করে নিচ্ছে এদিক থেকে ইরান হয়ে, তো তখন তুরস্কের খেলাফত রক্ষা করার জন্য এখানকার মুসলমানদের আন্দোলন ছিল খেলাফত আন্দোলন, এবং খেলাফত আন্দোলন ইংরেজ বিরুদ্ধ আন্দোলনের রূপ নিল, এবং খেলাফত আন্দোলনের নেতা ছিলেন মওলানা মোহাম্মদ আলী, মওলানা শওকত আলী, দুই ভাই আছে, দুই ভাইকে বন্দি করা হলো। আসলে মহারাজ যুগে যুগে কত ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন, এরা হচ্ছেন আদর্শ মা। মওলানা মোহাম্মদ আলী শওকত আলী বন্দি ছিলেন ইংরেজদের কারাগারে, এই সময় খবর বেরোলো যে মওলানা মোহাম্মদ আলী শওকত আলী দুইজন মুচালেখা দিয়ে জেলখানা থেকে ইংরেজের কাছে যে আর কখনো আন্দোলন করবে না, এই করবে না, সেই করবে না, বন্ড দিয়ে তারা বেরিয়ে আসবেন। তো মওলানা মোহাম্মদ আলী শওকত আলী তার মা ছিলেন বেয়াম্মি বেগম, তো বিয়ামি বেগমের কানে যখন গেল, তার যখন শুনলেন, তিনি জেলখানায় গেলেন দেখা করতে, এবং দেখা করে খুব পরিষ্কারভাবে বললেন এইরকম জবরদস্ত বিপ্লবী দুই ছেলেকে, বলছে দেখো আমি শুনেছি যে তোমরা নাকি ইংরেজদেরকে মুচালেখা দিয়ে বাইরে আসতে চাচ্ছ, যদি মুচালেখা দিয়ে বাইরে আসো আমি তোমাদের দুইজনকে গলা টিপে মেরে ফেলব। এই বৃদ্ধা মহিলার তেজ কি আর কি, আর দুই জওয়ান ছেলেকে বলছে যে গলা টিপে মেরে ফেলবো আর কি। তো মোহাম্মদ বলছে না মা আমরা তো মানে প্রশ্নই ওঠে না, আর এরকম মায়ের ছেলে কখনো মুচালেখা দিয়ে বেরিয়ে আসে না আর কি। তো এই ছিল খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলনের মূল লক্ষ্য ছিল এখান থেকে রিক্রুট জোগাড় করা, তুরস্কের খলিফার সাহায্য করার জন্য এখান থেকে সব লোকজন যাচ্ছে আর কি। এবং এদের একদল বিপ্লবী তারা আফগানিস্তান হয়ে তাশখন্দে প্রবেশ করলো আর কি, এবং এম এন রায় তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য ওখানে ভর্তি করে দিলেন তার স্কুলে আর কি। এবং তারা গেরিলা যুদ্ধ শুরু করলো ইরানে, এবং খোরাসানে মাশহাদ থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে তাড়িয়ে দিল তারা আর কি। উজবেকিস্তানে এম এন রায় নেতৃত্বে সোভিয়েত সরকার গঠিত হলো। এরপরে তার যে প্রভাব চলতে থাকে 24 সাল পর্যন্ত, 24 সালে লেনিন মারা গেলেন, স্ট্যালিন ক্ষমতায় এলেন। লেনিন ভিন্ন মতকে পছন্দ করতেন, কিন্তু স্ট্যালিন কোনো ভিন্ন মতকে পছন্দ করেন না। স্ট্যালিনের সাথে তার চিন্তার মিল হলো না, এবং যখন দেখলেন যে স্ট্যালিনের এখানে সোভিয়েত ইউনিয়ন থেকে বিপ্লবের জন্য কাজ করা যাবে না, তিনি অনুভব করলেন এখান থেকে বেরিয়ে যেতে হবে। এবং 1929 সালে স্ট্যালিন তাকে বহিষ্কার করলেন। বহিষ্কার করার পরে তিনি আবার নাম পরিবর্তন করলেন, এম এন রায় হয়ে গেলেন ডক্টর মাহমুদ, এবং ছদ্মনাম নিয়ে তিনি ভারত থেকে বেরোনোর 16 বছর পরে আবার ভারতে ফিরে এলেন। কিন্তু ছদ্মনাম নিলে কী হবে, ইংরেজরা অপেক্ষা করছিল, দে হ্যাভ অল দ্য ইনফরমেশন। ফেরার কয়েক মাসের মধ্যেই তিনি গ্রেফতার হলেন এবং তাকে জেলে ঢুকানো হলো, 6 বছর কারাদণ্ড দেওয়া হলো। যখন স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন, তখন কমিউনিজমের এক নায়কত্বের যে স্বৈরাচারী রূপ, এই রূপটা এম এন রায়ের কাছে পরিষ্কার হল। যখন তিনি ভারতের জেলখানায় তার পড়াশোনার এবং চিন্তার গভীরতা আরও বাড়ল, এবং তিনি নতুন মতবাদ তৈরি করলেন, সেটা হচ্ছে রেডিক্যাল হিউম্যানিজম। রেডিক্যাল হিউম্যানিজম, বিপ্লবী মানবতাবাদ, যে মানব মুক্তির উপায় খুঁজতে শুরু করলেন। এবং যখন তিনি মানব মুক্তির উপায় খুঁজছেন, তখন স্বাভাবিকভাবে উজবেকিস্তানে থাকার সময়, মধ্য এশিয়াতে অভিযান পরিচালনার সময় ইসলাম সম্পর্কে তিনি যে পড়াশোনা করেছিলেন, তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন, সেই জ্ঞানের আরও আরও গভীরে তিনি প্রবেশ করতে শুরু করলেন। এবং জেলে বসেই তিনি ছোট্ট একটি বই লেখেন, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। 1939 সালে জেল থেকে তিনি মুক্তি পাওয়ার পরই এটা প্রথম প্রকাশিত হয়, এখন থেকে 80 বছর আগে। ইটস এ ওয়ান্ডারফুল বুক। এই বইটি যখন লেখা হয় তখন অবিভক্ত ভারতবর্ষে সাম্প্রদায়িকতা উস্কানোর জন্য ইংরেজরা প্রচণ্ডভাবে ব্যস্ত হয়েছেন, এবং তিনি এখানে প্রথমবারের মতন দেখান ইসলামের, তিনি যেহেতু একজন বিপ্লবী ছিলেন, তিনি নবীজিকে একজন সমাজ বিপ্লবী হিসেবে, একজন সোশ্যাল রেভোলিউশনারি হিসেবে অনুভব করেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা সমাজ বিপ্লব, সমাজের অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষের ক্ষমতায়ন করেছিলেন তিনি। এবং তার মূল কথা হচ্ছে যে ইসলামের অভ্যুদয় মানবতাকে রক্ষা করেছিল। যে সেভড হিউম্যানিটি ইসলাম যদি অভ্যুদয় না ঘটত তাহলে মানবতা রক্ষা পেত না। এবং তিনি ভূমিকায় খুব দুঃখ করে বলেছেন, ইনডিড দেয়ার ইজ নো আদার এক্সাম্পল অফ টু কমিউনিটিজ লিভিং টুগেদার ইন দ্য সেম কান্ট্রি ফর সো মেনি হান্ড্রেড ইয়ার্স অ্যান্ড ইয়েট হ্যাভিং সো লিটল অ্যাপ্রিসিয়েশন অফ ইচ আদার্স কালচার। নো সিভিলাইজড পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো ইগনোরেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কন্টেম্পশিয়াস অফ দ্য মোহামেডান রিলিজিয়ন অ্যাজ দ্য হিন্দুজ। তিনি খুব দুঃখ করেছেন যে আসলে পাশাপাশি থাকার পরেও ইসলাম সম্পর্কে আমরা এত কম জানি আর কি, এবং ইসলামের যে ঐতিহাসিক অবদান এই অবদান সম্পর্কে আমরা কম জানি আর কি। এবং ওদের কনক্লুশন খুব চমৎকার, তিনি বলেছেন যে প্রাইমারি সাকসেস, দ্য ফেনোমেনাল সাকসেস অফ ইসলাম ওয়াজ প্রাইমারিলি ডিউ টু দ্য রেভোলিউশনারি সিগনিফিকেন্স অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু লিড দ্য মাসেস আউট অফ দ্য হোপলেস সিচুয়েশন ক্রিয়েটেড বাই দ্য ডিকে অফ antique civilization, not only of the Greece and Rome, but of Persia and China and of India. Jashale, sara prithibite shobhotar je obokkhoy ghotechilo Greece, Rome, Parshe, China ebong Bharate, oi obokkhoy theke mukto korechilo Islam, ebong Islamer mul gurutto hocche eta. Ebong tini bolchen je the great historian Gibbons described the rise and expansion of Islam as one of the most memorable revelations which has impressed a new and lasting character on the nations of the globe. One is simply amazed to the complete and incredible rapidity with which the two mightiest empires of the ancient time were subverted by the comparatively small bands of nomads issuing from the Arabian desert fired with the zeal of the new faith. তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে পার্সিয়ান এবং রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্যটা 1500 বছর যুদ্ধ করেছে পরস্পরকে পরাজিত করার জন্য। 1500 বছর যুদ্ধ করে যা পারে নাই, এই আরবের কিছু মানুষ তারা নতুন বিশ্বাসে উজ্জীবিত হয়ে 15 বছরে 2 সাম্রাজ্যকে শেষ করে দিল। অ্যান্ড দে এস্টাবলিশ দেমসেলফ অনলি ওয়ান পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবং তার কনক্লুশন, লার্নিং ফ্রম দ্য মুসলিমস ইউরোপ বিকেম দ্য লিডার অফ দ্য মডার্ন সিভিলাইজেশন, ইভেন টুডে হার বেস্ট সন্স আর নট অ্যাশেমড অফ দ্য পাস্ট ইনডেটনেস, আনফর্চুনেটলি ইন্ডিয়া কুড নট ফুল্লি বেনিফিটেড বাই দ্য হেরিটেজ অফ ইসলামিক কালচার বিকজ শি ডিড নট ডিজার্ভ দ্য ডিস্টিংশন। আসলে এমএন রয়ের এই যে উপলব্ধি, তিনি ইসলাম সম্পর্কে যে মত ব্যক্ত করেছেন তার উপলব্ধি, যে ইসলামের আবির্ভাব ঘটার আগে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের কোনো ধারণাই ছিল না। ধারণা ছিল শোষিত আরও শোষিত হবে, এটাই তার নিয়তি। মানুষ হিসেবে তাদের কোনো মর্যাদা ছিল না, এবং ইসলাম সামাজিক সম্পর্কে চিরচারিত ধারণাগুলোকে আমূল বদলে দেয়। এবং যে উৎপাদন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন নিয়ে আসে, আগে উৎপাদন ব্যবস্থায় যে উৎপাদনকারী শ্রমিক তার কোনো ন্যায় অংশ ছিল না, কিন্তু ইসলাম এসে এই অংশ এস্টাবলিশ করে যা সে আগে পেত না। এবং এমএন রয় খুব পরিষ্কারভাবে বলেছেন যে কারণে ইসলামের রাষ্ট্রে ব্যবসা এবং বাণিজ্যের দ্রুত বিস্তার ঘটে, কারণ এই ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনে শ্রমিকরাও তাদের একটা ন্যায্য অংশ পেত, যে কারণে ইসলাম সেই সময় এত দ্রুত বিস্তার লাভ করেছিল। এমএন রয় আগাগোড়া বিপ্লবী ছিলেন, কিন্তু বিপ্লব এবং বিপ্লবকে সুসংবদ্ধ করা দুটো জিনিসের মধ্যে কিন্তু তফাত রয়েছে। বিপ্লবকে দৃঢ়মূল করার জন্যে যে ধৈর্য প্রয়োজন, যে সহনশীলতা প্রয়োজন, যে সিনথেসিস প্রয়োজন, এমএন রয় সেই সিনথেসিস করার চেষ্টা করেছেন পরবর্তী জীবনে তার রেডিক্যাল হিউম্যানিজমের মধ্য দিয়ে। কিন্তু স্বাভাবিকভাবেই সেই সময়ে তিনি সেইভাবে আর সংগঠন গড়ে তুলতে পারেন নাই, তার সেই চেতনাও তার মৃত্যুর পরে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এমএন রয়কে একজন বলেছেন, তিনি একটি জায়গাতে খুব স্থির ছিলেন, যে শোষিতের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি সারা পৃথিবী বিচরণ করেছেন, এবং সারা পৃথিবী বিচরণকারী এক নিঃসঙ্গ সিংহের সাথে, যিনি কখনো আপোষ করেন নাই, কিন্তু ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে গেছেন। এবং তিনি 1954 সালে দেরাদুনে মারা যান আর কি। আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি যে একজন অসাম্প্রদায়িক বাঙালি ছিলেন তিনি, এবং শোষিত মানুষের অধিকার আদায়ের জন্যে যখনই যেটা সত্য মনে করেছেন সেই সত্যকে নিঃসংকোচে বলেছেন। এবং তার যে পারস্পরিক সাম্প্রদায়িক মিলনের যে প্রচেষ্টা রেডিক্যাল হিউম্যানিজমের মধ্য দিয়ে, তিনি সেটাই ব্যক্ত করার চেষ্টা করেছেন যে আসলে দুই সম্প্রদায় এই ভূখণ্ডের প্রধান সম্প্রদায়, তাদের মধ্যে যত পরস্পর জানাশোনা হবে, পরস্পরের চিন্তা, পরস্পরের ধর্ম, পরস্পরের বিশ্বাস, পরস্পরের সংস্কৃতি সম্পর্কে তারা যত জানবে তত তারা উদার হবে, এবং তত তাদের জাতিসত্তার বিকাশ ঘটবে, এবং তত তাদের অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক বিকাশ ঘটবে। রেমন রায় অসাম্প্রদায়িকতার এবং শোষিত মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ, নিঃস্বার্থ একজন সৈনিক, এবং তার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি।